বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার, 21 ডিসেম্বর, 6 পৌষ এবং ফার্সি 1 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি, নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায়, firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন, পরমাণু সমঝোতায় অংশীদার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির অভিযোগ এবং সরকারি দলের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। আর প্রান্তিক আয়োজনে থাকবে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সব মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব। কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে মারা গেছে আর্মেনিয়ার 14,000 সেনা, আহত 22,500। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতি, বাংলাদেশে ভ্যাকসিন আসছে জানুয়ারিতে। এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার খবর আবারও নাকচ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন এই অঞ্চল থেকে সব মার্কিন সেনাকে বহিষ্কার করা হবে। তিনি আজ প্রতিরোধ রেডিও উদ্বোধনের সময় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মোহসেন রেজাই আরও বলেছেন জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। প্রথম প্রতিশোধ নেওয়া হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এই অঞ্চল থেকে সব মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রতিশোধের প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি আরও বলেন উপযুক্ত সময়ে এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ গ্রহণ করা হবে। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব বলেন কাসেম সোলাইমানি আন্তর্জাতিক প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য অনেক কিছু করেছেন। তিনি আরও বলেন বিশ্বের ন্যায়কামী, স্বাধীনচেতা, মানবতাবাদী এবং সত্য অনুসন্ধানীরা কাসেম সোলাইমানিকে নিয়ে গর্বিত এবং তারা আজীবন তাকে অনুসরণ করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আমেরিকার একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে কানাডা প্রধান ভূমিকা পালন করেছে এবং এজন্য তাকে দায়দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে মানবাধিকারের ছদ্মবরণে ইরান সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকার জন্য অটোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খাতিবজাদে বলেন, যে সরকার ইরানে ওষুধ আমদানি বাধাগ্রস্ত করার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে তাদের কোনো অধিকার নেই ইরানের মানবাধিকার নিয়ে কথা বলার। তিনি সুস্পষ্টভাবে বলেন, আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কানাডা, এবং ইরানের জনগণের জন্য যাতে কোনোভাবেই ওষুধের চালান আসতে না পারে তার সমস্ত ব্যবস্থা করেছে। আজ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রেস ব্রিফিং হয় অনুষ্ঠিত। খাতিবজাদে সুনির্দিষ্টভাবে বলেন, আমি কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারকে তাদের কর্মকাণ্ডের জন্য দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছি। মার্কিন বিমানবাহিনী ড্রোন বিধ্বংসী মাইক্রোওয়েভ অস্ত্র ট্যাকটিক্যাল হাই পাওয়ার মাইক্রোওয়েভ অপারেশনাল রেসপন্ডার বা THOR পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিমানবাহিনীর প্রধান বিজ্ঞানী রিচার্ড জোসেফ একথা জানিয়েছেন। আফ্রিকা মহাদেশে আমেরিকা এই অস্ত্রের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে এই অস্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আশঙ্কা থেকে আমেরিকা আফ্রিকা মহাদেশকে এই অস্ত্র পরীক্ষার জন্য বেছে নিয়েছে। জোসেফ বলেন, যেহেতু ইরান এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করছে, সেজন্য আফ্রিকা হবে মাইক্রোওয়েভ অস্ত্র পরীক্ষার নিরাপদ জায়গা। এতে উত্তেজনা সৃষ্টির কোনো কারণ থাকবে না, আবার ইরানও পাল্টা পদক্ষেপ নিতে পারবে না। তিনি বলেন, সম্প্রতি আমরা সামরিক ঘাটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আফ্রিকায় এই ধরনের ব্যবস্থা মোতায়েন করেছি, যার মূল লক্ষ্য হচ্ছে শত্রুপক্ষের ড্রোন চলাচল বিঘ্নিত করা। নগর্ণ কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া। দেশটি বলেছে, 44 দিনের ওই যুদ্ধে তাদের 14,286 সেনা নিহত ও 22,400 জন আহত হয়েছে। এছাড়া আরও প্রায় 1,000 সেনার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়েরেভান থেকে সেদেশের বার্তা সংস্থা আরান নিউজ রোববার এই খবর জানিয়েছে। এতদিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দপ্তর থেকে সাম্প্রতিক যুদ্ধের হতাহতের সংখ্যা সম্পর্কে গড়পড়তা তথ্য দেওয়া হচ্ছিল। সাম্প্রতিক যুদ্ধে নগর্ণ কারাবাখের কোনো অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি। বিতর্কিত নগর্ণ কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত 27 সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং 44 দিন ধরে চলা এই সংঘর্ষে দুপক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার দেশে নতুন প্রজাতির করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর দিয়ে বলেছেন, করোনা ভাইরাসের নতুন প্রজাতিটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্রিটেনের দক্ষিণ পূর্বাঞ্চলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই প্রজাতির ব্যাপারে তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো কঠোরভাবে মেনে চলে। নতুন প্রজাতির করোনা ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে তাকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। স্কাই নিউজকে তিনি বলেন, পরিস্থিতি মারাত্মক গুরুতর, ভ্যাকসিন বিতরণ শুরু না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন গত সপ্তাহ থেকে সেদেশের নাগরিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু করার পর নতুন প্রজাতির করোনা ভাইরাসের খবর পাওয়া গেল। তবে টিকা দেওয়ার সঙ্গে নতুন প্রজাতির আবির্ভাবের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও জানা যায়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এদিকে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,312 জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1,470 জন। এ যাবৎ মোট শনাক্ত 5,02,183 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে 2,167 জন এবং এখন পর্যন্ত 4,39,694 জন সুস্থ হয়ে উঠেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 160টি পরীক্ষাগারে গত চব্বিশ ঘন্টায় 15,409টি নমুনা সংগ্রহ এবং 15,699টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত 30,91,339টি নমুনা পরীক্ষা করা হয়েছে। চব্বিশ ঘন্টায় শনাক্তের হার 9.38%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 87.56%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46%। এদিকে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে। প্রথম দফায় 3 কোটি ডোজ, পরে মে জুনে আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফকালে এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রিপরিষদের এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, টিকা প্রদান করার জন্য ইতিমধ্যেই গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই এবং সরকারি হাসপাতালের মাধ্যমে এই টিকা দেয়া হবে। আমদানি এবং প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মধ্যে 4.5 কোটি মানুষ ভ্যাকসিন পাবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আগামী 30 ডিসেম্বরকে চলতি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তি দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে এই নির্বাচনটি বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ঢাকাসহ সারাদেশের জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এদিন সকাল এগারোটায় সমাবেশ অনুষ্ঠিত করবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এদিন সকাল এগারোটায় সমাবেশ অনুষ্ঠান করবে। আজ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। গত শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করে বলেছেন, মিথ্যে তথ্য দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে শোভা পায় না। আজ বিকেলে রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মমতা। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চিটিংবাজ পার্টি বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করে বলেছেন, মিথ্যে তথ্য দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে শোভা পায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আরো বলেন,
মিথ্যে তথ্য দেওয়া একটা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মানায় না। আমি অমিতজিকে বলবো, অমিতজি আপ তো
বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার ওই অভিযোগের তীব্র সমালোচনা করেন এবং বিজেপিকে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী আজ বলেন, অমিত শাহ অনেক মিথ্যে কথা বলে গেছেন। উনি বলেছেন, আমরা নাকি ইন্ডাস্ট্রিতে জিরো, কিন্তু আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে 1 নম্বর, গ্রামীণ সড়ক তৈরিতে আমরা 1 নম্বরে আছি, রাজ্য নয়, ওই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারি, আগামীকালে এসব বিষয়ে তথ্যসহ প্রমাণ দেব। সংশোদিত নাগরিকত্ব আইন ইস্যুতেও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। আমরা এনপিআর এবং এনআরসির বিরুদ্ধে, আমরা কাউকে দেশ থেকে বাইরে যেতে দেব না, এই নিয়ে লড়াই চলবে বলেও তিনি জানিয়ে দেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের খবর আবারও নাকচ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ থেকে প্রেস টিভির সংবাদদাতা জাভেদ নানা জানিয়েছেন, নূর দাহরি নামে একজন লন্ডন ভিত্তিক গবেষক সম্প্রতি দাবি করেছেন, পাকিস্তান সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছে। এই তথ্য প্রকাশের পরপরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান একে ভিত্তিহীন ও মিথ্যা বলে নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান যেখানে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, সেখানে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো কারণ থাকতে পারে না। এদিকে যে নূর দাহরি পাকিস্তানের বিষয়ে এই তথ্য প্রকাশ করেছেন, তিনি অর্থের বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে এ ধরনের অপপ্রচার চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই খবর বের হচ্ছে যে সৌদি আরব ও আমিরাতের পক্ষ থেকে পাকিস্তান ব্যাপক চাপের মুখে রয়েছে। খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে, তাহলে সৌদি আরব এবং আরব আমিরাতে কর্মরত পাকিস্তানের 40 লাখের বেশি শ্রমিককে বহিষ্কার করা হবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতায় সহিকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ ভার্চুয়াল বৈঠকে আলোচনায় মিলিত হয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। পরমাণু সমঝোতায় সহিকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ ভার্চুয়াল বৈঠকে আলোচনায় মিলিত হয়েছেন। গত 16 ডিসেম্বর পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের 70তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বৈঠকে ইরানের কি কি দাবি রয়েছে তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে ইরানের আন্তর্জাতিক বিষয়ক গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহাদি জাকারিয়ান বলেছেন, পরমাণু বিষয়ে ইরান কৌশলগত ধৈর্যের পদক্ষেপ নিয়েছে, কিন্তু পরমাণু সমঝোতায় সহিকারী অন্য দেশগুলো অর্থাৎ ইউরোপের 3টি প্রভাবশালী দেশ এবং চীন ও রাশিয়া ইরানের বিরুদ্ধে মার্কিন অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় কোনো পদক্ষেপ নিতে পারেনি। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালের মেয়াদ শেষ হতে চলেছে এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই দায়িত্ব নিতে চলেছেন। এ কারণে পরমাণু সমঝোতা রক্ষায় আশার আলো দেখা দিয়েছে বলে অনেকে মনে করছেন। প্রায় 3 বছর আগে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ইরান আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপ কার্যকর কোনো পদক্ষেপ না নেয় এবং নিজেদের প্রতিশ্রুতি পালন না করায় ইরান বাইরের কোনো দেশ থেকে তাদের পাওনা অর্থ দেশে আনতে পারছে না, এমনকি বহু বিদেশি বিনিয়োগও ইরান হাতছাড়া করেছে। এ অবস্থায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপ ইরানকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। যুক্তরাষ্ট্র এমনকি করোনা মোকাবেলায় ভ্যাকসিন সহ ইরানের ওষুধ আমদানির উপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি, নিরাপত্তা ও জনগণের স্বাস্থ্যের জন্য বিরাট হুমকি সৃষ্টি করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি গত সপ্তাহে পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে সম্প্রতি পরমাণু সমঝোতা বিষয়ে ইউরোপের কয়েকটি দেশের অনাকাঙ্ক্ষিত কথাবার্তার কথা উল্লেখ করে বলেছেন, আইন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলে দাবিদার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি প্রতিশ্রুতি ভঙ্গ করায় ইরানের কাছে কিছু প্রত্যাশা করা উচিত হবে না, কারণ ইরান প্রথম থেকেই প্রতিশ্রুতি পালন করে এসেছে। এ অবস্থায় পরমাণু সমঝোতার অংশীদার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ, আর সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। নির্বাচন কমিশন নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। আজ সোমবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি আর সকল দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নির্বাচন উপনির্বাচনে প্রচারণা না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, ভোট কেন্দ্রে না এসে, ভোটের দিন জনরায়কে হঠাৎ করে দুপুর বেলা প্রত্যাখ্যান করা তাদের এই অপকৌশলের অংশ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এই অপকৌশল কিন্তু এরই মধ্যে মরচে ধরে গেছে।
সড়ক সেতু মন্ত্রী বলেন, বিএনপি জনগণের পক্ষে রাজনৈতিক কর্মসূচি দিতে ভুলে গেছে, তারা সর্বক্ষেত্রে ব্যর্থ। দলের ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ তৈরি হয়েছে, সেই ঝামেলা নিয়েই তারা এখন ব্যস্ত, দেশের কথা ভাববার সময় তাদের নেই। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায়, এই কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচন কমিশনের অযোগ্যতা, ব্যর্থতা ও দুর্নীতিকরণে গোটা জাতি এখন নির্বাচন কমিশনের অপসারণ চায়। 42 জন বিশিষ্ট আগ্রহীকে রাষ্ট্রপতির নিকট চিঠি প্রদান সেই সত্যতাই প্রমাণ করেছে। আগামী 30 ডিসেম্বর সেই কম সময় কালো দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে। বাংলাদেশের মানুষ এই দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গে স্মরণ করছে।
বিএনপির আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র খেয়ে ফেলেছে, তারপরও দলটি বিএনপির আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা বলছে, এটা তাদের মুখে মানায় না, এটা ভূতের মুখে রাম নাম।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে আপনাদেরই পাঠানো চিঠিপত্রের আসর নিয়ে আজকের আয়োজন। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের প্রিয়জন পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রতি সপ্তাহের মতো আজও আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসালাম বলেছেন, যার জিহ্বা সত্য সঠিক তার কাজ পরিচ্ছন্ন, যে ব্যক্তির নিয়ত সঠিক থাকে তার জীবিকা বৃদ্ধি পায়, আর যে স্বীয় পরিবারের সাথে সদাচরণ করে তার আয়ু বৃদ্ধি পায়।
আমরা সবাই এই মূল্যবান বাণী নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব, এই আহ্বান জানিয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে শাওন হোসাইন পাঠিয়েছেন আসরের প্রথম চিঠিটি। সালাম ও আন্তরিক ভালোবাসা জানানোর পর তিনি লিখেছেন, সারাদিনের সকল ব্যস্ততা শেষে আমি রাতে নিয়মিত রেডিও তেহরানের শান্ত অধিবেশন শুনি, যা আমার দিনের সকল ক্লান্তির অবসান ঘটায়। আপনাদের সুন্দর ও সাবলীল বাচনভঙ্গি আমাকে রেডিও তেহরান শুনতে উৎসাহিত করে।
এরপর শাওন ভাই লিখেছেন, গত 9 নভেম্বর রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছিলাম। এদিন অন্যান্য নিয়মিত পরিবেশনার পাশাপাশি শ্রোতাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান প্রিয়জন প্রচারিত হয়েছিল। সেদিনের প্রিয়জন আমার নিকট বেশ উপভোগ্য ছিল, কারণ সেদিন আমার সাক্ষাৎকার প্রচার হয়েছিল, যা আমি সহ আমার পরিবারের সবাই একসাথে শুনেছিলাম। রেডিও তেহরান থেকে আমার সাক্ষাৎকার প্রচার হওয়ায় আমার পরিবারের সবাই ভীষণ আনন্দিত এবং রেডিও তেহরানের সকলের প্রতি কৃতজ্ঞ। আমার পরিবারের মতো প্রতিটি শ্রোতা পরিবারে রেডিও তেহরান আনন্দের বার্তা বয়ে আনুক, এই কামনায় আজকের মতো ইতি টানছে।
আপনার সাক্ষাৎকার শুনে পরিবারের সবাই আনন্দিত হয়েছেন জেনে ভালো লাগলো। এমন আনন্দ আমরা প্রতিটি শ্রোতার পরিবারে ছড়িয়ে দিতে চাই। এক্ষেত্রে শ্রোতা বন্ধুদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, মতামত সমৃদ্ধ চিঠি লেখার পাশাপাশি সাক্ষাৎকারও দিতে হবে। তো চিঠি লিখে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের অনুভূতি জানানোই শাওন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গাজীপুরের টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমাকে যদি প্রশ্ন করা হয় রেডিও তেহরানের এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয় অনুষ্ঠান কোনটি, আমি বলব ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। এই অনুষ্ঠান শুনে আমরা শুধু সঠিক ইতিহাস জানছি না, বিশ্ব রাজনীতিতে আমাদের অবস্থান কী হওয়া উচিত সেটার দিক নির্দেশনাও পাচ্ছি। সবশেষে তিনি এই অনুষ্ঠানের সবগুলো পর্ব শেষ হলেও যেন নতুন করে প্রচার শুরু হয় সেই অনুরোধ জানিয়েছেন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি আপনার মতো অনেকেই পছন্দ করেন। অনুষ্ঠানটি প্রচারের পর তা আমাদের ওয়েবসাইটেও আপলোড করা হয়, প্রয়োজনে সেখান থেকেও সংগ্রহ করা বা শোনা যাবে। তারপরও ভবিষ্যতে পুনঃপ্রচারের ইচ্ছে আমাদের রয়েছে। চিঠি লেখার জন্য ফিরোজ আলম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বেশ কিছু ইমেইল এসেছে, আর এগুলো পাঠিয়েছেন আমাদের বহু পুরনো শ্রোতা বিধান চন্দ্র সান্নাল। একটি মেইলে তিনি লিখেছেন, হিংসার উন্মত্ত বৃদ্ধি, নিত্য নতুন দ্বন্দ্ব, আশা নিরাশা দোলায় দোদুল্যমান আমাদের চিন্তা চেতনা ও মানবিকতার ক্ষেত্র। অহংকার মানুষের চিত্রপটে আঁকা হয়ে চলেছে সেই ছবি। গোটা পৃথিবী আজ কলুষিত, কলুষিত মানুষের মন, মুক্তি কোথায়? মানুষের চেতনায়, মননে, হৃদয়ে বত্তায়। মানুষের এই গুণগুলি এনে দিতে পারে তার চেতনার উন্মেষে। রেডিও তেহরান কেবল পারে তার চেতনার উন্মেষ ঘটাতে। তাই প্রয়োজন রেডিও তেহরানের বিস্তার, প্রয়োজন শ্রোতা সংখ্যা বৃদ্ধি। রেডিও তেহরানের শ্রোতাদের সে কাজই করতে হবে, শ্রোতা ক্লাবগুলোকেও এগিয়ে আসতে হবে।
আপনার আহ্বানে শ্রোতা বন্ধুরা এবং শ্রোতা ক্লাবগুলো এগিয়ে আসুক, এ প্রত্যাশা আমাদেরও। তো চিঠি লেখার জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম থেকে হারুনুর রশিদ পাঠিয়েছেন পরের চিঠিটি। আমি তার চিঠিটি হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে শুনে উপলব্ধি করতে পারছি যে সত্য, সুন্দর, মানবতা ও ইসলামের প্রকৃত চেতনাকে ধারণ করে ইরান বিশ্ব দরবারে সুমহান ও শক্তিধর এক আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি ইসলামের পক্ষে এক চিরভাস্বর ও সুমহান ব্যক্তিত্ব। ইরান সবসময় বিশ্ব আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ভূমিকা পালন করে থাকে, যা আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে ধাবিত করে সবসময়। তাই তো রেডিও তেহরান বাংলা বিভাগের মাধ্যমে আমি ইরানকে জানতে চেষ্টা করি প্রতিদিন। ধন্যবাদ রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলা কুশলীকে।
রেডিও তেহরান শ্রোতাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করছে জেনে ভালো লাগলো। সুন্দর মতামতের জন্য হারুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিমুদ্দিন পাঠিয়েছেন অন্তত ১০টি মেল।
এত চিঠি, কিন্তু তার কোনো চিঠি যে আজ পড়া সম্ভব হবে না,
কিন্তু কেন?
কারণটা মনে হয় আমি জানি। আজ আমরা নাজিমুদ্দিন ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো, তাই না?
হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে আর কথা না বাড়িয়ে শ্রোতা বন্ধুদের সঙ্গে নাজিমুদ্দিন ভাইয়ের পরিচয় পর্বটা হয়ে যাক।
আমি নাজিমুদ্দিন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম বাড়ুইপাড়া থেকে বলছি। আমি দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় ধরে রেডিও তেহরানের সঙ্গে যুক্ত, রেডিও তেহরানের শ্রোতা। আমি রেডিও তেহরান শোনা শুরু করেছিলাম যখন স্কুলে পড়ি, সেই সময়ে, যদিও বাবার হাত ধরে শোনার সূচনা।
নাজিমুদ্দিন ভাইয়ের কাছ থেকে রেডিও তেহরান শোনার শুরুর গল্প জানলাম। এবারে জানতে চাইব, কোন বৈশিষ্ট্যের কারণে আপনি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এ বেতারের অনুষ্ঠান শুনছেন?
রেডিও তেহরানের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যেটা আমার কাছে খুব ব্যতিক্রম বলে মনে হয়, সেটা হলো সাম্রাজ্যবাদ বিরোধী প্রচার মাধ্যম। বিশেষ করে সারা বিশ্বে সাম্রাজ্যবাদী যে চক্রান্ত, সাম্রাজ্যবাদী যে তৎপরতা, তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে রেডিও তেহরান বিরাজ করছে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তরতাজা সংবাদ, নিরপেক্ষ সংবাদ। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে প্রায় 2 দশকের বেশি সময় ধরে রেডিও থেরানের সঙ্গে যুক্ত হওয়ার প্রেক্ষিতে আমি 2002 সালে IRIB তার রেডিও এবং টিভি ফেস্টিভ্যালে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমাকে সম্মান জানিয়েছিল, তার জন্য আমি কৃতজ্ঞ। সেই সময়ে, সেই কৈশোরের সময়ে, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো তখন রেডিও তেহরানের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দু চোখ ভরে দেখার যে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন কিন্তু আমার রেডিও তেহরানই সফল করেছে।
রেডিও তেহরানের প্রতি অকৃত্রিম ভালোবাসায় আপনাকে ইরান পর্যন্ত টেনে এনেছিল। আমরা জানি যে এখনো এ বেতারের প্রতি আপনার ভালোবাসা অটুট রয়েছে। তো পশ্চিমবঙ্গ তথা ভারতে রেডিও তেহরানের প্রভাব কেমন বলে আপনি মনে করেন?
রেডিও তেহরানের প্রভাবের বিষয়ে যেটা বলা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি শ্রোতারা, বিশেষ করে মুসলিম শ্রোতারা, মুসলিম বিশ্বের খবর জানার জন্য রেডিও তেহরানকেই প্রথম মাধ্যম হিসাবে গ্রহণ করে। আমি একটা ছোট্ট করে উদাহরণ দিতে পারি। আমার পাড়ায় একটা সবজির দোকান আছে, তো সন্ধ্যেবেলায় আমি যখন সবজি কিনতে যাই, তখন দেখি যে ওখানে রেডিও আসছে। তো আমি জিজ্ঞেস করি যে এখন তো আর কেউ রেডিও শোনে না, তো আপনি কেন রেডিও শোনেন? তো বলে রেডিও শুনতে শুনতে অনেক কাজ করা যায়, যে টিভি দেখতে দেখতে তাকিয়ে থাকতে হয় বা অন্য কোনো ভাবে তাদের ব্যস্ত রাখতে হয়। তো এই সকল শ্রোতারা কিন্তু পশ্চিমবাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। তারা কখনোই যোগাযোগ করে না, কিন্তু নিভৃতে থেকে নীরবে রেডিও তেহরানের অনুষ্ঠান কিন্তু শুনে যায়।
আপনি রেডিও তেহরানের নীরব শ্রোতাদের কথা বললেন, তো এবার আমরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানব। আপনার শোনা প্রথম দিককার অনুষ্ঠান আর বর্তমানের অনুষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য কি আপনার নজরে পড়েছে?
এই সময়ের অনুষ্ঠান এখনকার সময়ের অনুষ্ঠানের মধ্যে খুব যে পার্থক্য হয়েছে এমনটা নয়, কিন্তু আমরা মধ্যখানে দেখেছি শ্রোতাদের সেই অর্থে কোনো উদ্যোগ বা চাহিদা এইগুলো কিন্তু খুব একটা রেডিও তেহরান বিবেচনা করছিল না। তো ইতিমধ্যে আমরা এটা এখন লক্ষ্য করছি যে এটার পরিবর্তন ঘটেছে, যার প্রেক্ষিতে প্রিয়জন অনুষ্ঠানের চিঠিপত্র অনেক বেড়েছে। অন্য শ্রোতারাও সেটা লক্ষ্য করেছেন এবং খুব উৎসাহের সঙ্গে নিয়মিত তারা যোগাযোগ রাখছেন অন্যান্য শ্রোতারা। আমরাও যোগাযোগ রাখছি এবং আমি আশা করব যে রেডিও তেহরান রেডিওর জগতে আগামীতেও এভাবেই বিরাজ করবে।
সবশেষে আপনি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে তাও বলতে পারেন।
আমি শ্রোতাদের কাছে অনুরোধ করব, আগ্রহ করে শ্রোতারা যাতে রেডিও তেহরানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হন, তারা নিয়মিত অনুষ্ঠান শুনুন, যোগাযোগ রাখুন। তবে আমাদের যে এই অমূল্য সম্পদ, অমূল্য শখের সম্পদ DXSync, সেইটা কিন্তু বেঁচে থাকবে। আমাদের DXSync শখকে বেঁচে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই রেডিও তেহরান শুনে, চিঠি লিখে, মতামত জানিয়ে রেডিও তেহরানকেও বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের এই রেডিও শোনার যে চমৎকার শখ, সেটা কিন্তু ভদ্র ভবিষ্যৎ পর্যন্ত আমাদের অনেক দিন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
DXSync কে বাঁচিয়ে রাখতে শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আপনার আহ্বানে সাড়া দেবেন। তো নাজিমুদ্দিন ভাই, এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে প্রিয়জনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আসরের এ পর্যায়ে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো দুটি মেইলের দিকে নজর দিচ্ছি। একটি মেইলে তিনি লিখেছেন, 7 নভেম্বর রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানে আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত। বিশ্ব সংবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের ল্যাটিন আমেরিকা সফর নিয়ে খবরটি ভালো লেগেছে। একই দিনের ইরান ভ্রমণ অনুষ্ঠানটিও আমাদের খুব ভালো লেগেছে, এতে কেরমান প্রদেশের জিরোফত শহর নিয়ে আলোচনা করা হয়। অন্য মেইলে শাহাদাত ভাই একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানে শিক্ষার হার কত।
বর্তমানে ইরানে সাক্ষরতার হার 98%, শতকরা হিসেবে পুরুষ 48 এবং নারী শিক্ষার হার 52%।
তো ভাই শাহাদাত হোসেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো। চিঠি ও প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নারায়ণগঞ্জের আলী সাহাদির উচ্চ ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ এম তারেক পাঠিয়েছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হল রংধনু। অনুষ্ঠানটি আমি ও আমার ক্লাবের ছোট্ট বন্ধুদের নিয়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নিয়মিত উপভোগ করে থাকি। এতে এমন কিছু গল্প নিয়মিতই প্রচার করা হয় যা একদিকে শিক্ষণীয় এবং আরেকদিকে চমকপ্রদ। গত 5 নভেম্বর প্রচারিত গল্প জাদুর জাঁতা শুনলাম, যা ছিল খুবই আকর্ষণীয়।
রংধনু আসর সম্পর্কে মতামত সমৃদ্ধ পরের চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, আর পাঠিয়েছেন শরীফ আক্তার পান্না। তিনি লিখেছেন, রংধনু আসর শুধু আমার নয়, আমার পুরো পরিবারের পছন্দের একটি অনুষ্ঠান। অধিকাংশ দিন আমরা ছেলে মেয়েদের নিয়ে এই অনুষ্ঠান শুনে থাকি। এই আসরে প্রচারিত দারুণ শিক্ষণীয় গল্পগুলো বাচ্চারা খুব উপভোগ করে। গত 22 অক্টোবর রংধনু আসরে যে গল্পটি প্রচারিত হয় তার নাম হল দুঃসাহসী হাঁসের ছানা। রংধনুতে প্রচারিত প্রতিটি রূপকথার গল্পই আমাদের প্রিয়, তবে আজকের গল্পটি বেশি ভালো লাগার কারণ হল এটি লিখেছেন বাংলাদেশের একজন লেখক, বাংলাদেশের জনপ্রিয় শিশু সাহিত্যিক ও গল্পকার বি এম বরকতুল্লার লেখা। গল্পটির সাথে পরিচিত হতে পেরে বেশ ভালো লাগছে। আমার ছেলেমেয়েরা হাঁসের ছানাটির বুদ্ধিমত্তা ও সাহস দেখে মুগ্ধ। গল্প শুনে ওরা বুঝতে পেরেছে সাহস ও বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কেউ কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারে বীরের মর্যাদা। এমন শিক্ষণীয় একটি গল্প আমাদের শোনানোর জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাই এইচ এম তারেক ও বোন শরীফা আক্তার পান্না, রংধনু আসর আপনাদের ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো চিঠি লিখে বিষয়টি জানানোই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
বগুড়ার চাঁদনী বাজার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠিয়েছেন আসরের শেষ চিঠিটি। তিনি লিখেছেন, ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ইরান ভ্রমণ আমার প্রিয় একটি আসর। আমি নিয়মিতভাবে মনোযোগ সহকারে এই আসরটি উপভোগ করে থাকি। গত কয়েক সপ্তাহ যাবৎ এই আসরে ইরানের কেরমান প্রদেশের নানা ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক নিদর্শনের সাথে পরিচিত হচ্ছি। গত আসরে পরিচিত হয়েছিলাম মনোমুগ্ধকর শাহজাদা পার্কের সাথে এবং মোহন বাগিচার সাথে, যেটি কেরমান প্রদেশ থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। যা হোক, গত 17 অক্টোবরের ইরান ভ্রমণ অনুষ্ঠানে পরিচিত হলাম কেরমান প্রদেশের এক প্রাচীন গ্রাম মেইমানের সঙ্গে। 3000 বছরের পুরনো গ্রাম এটি, সত্যি অবাক করার মতো। জানলাম বিশ্ব ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত হওয়া এই গ্রামটি কেরমান থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত। ভীষণ ভালো লাগলো কেরমানের এমন একটি প্রাচীন গ্রামের সঙ্গে পরিচিত হয়ে। চিঠির একাংশে সাইফুল ভাই ইরান ভ্রমণ অনুষ্ঠানগুলো দ্রুত পার্সটুডে ওয়েবসাইটে আপলোড করার অনুরোধ জানিয়েছেন।
ইরান ভ্রমণ অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো, আর ওয়েবসাইটে অনুষ্ঠান আপলোড করার বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয়েছে। ভাই আসরের এ পর্যায়ে আমি কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব বগুড়া থেকে এম শামসুল ইসলাম, খন্দকার রফিকুল ইসলাম, শাহপুর কেপাড়া, সান্তাহার নওগাঁ থেকে, মোহাম্মদ জাহিদুল ইসলাম বার্লিন জার্মানি থেকে, চৌগাছা যশোর থেকে মোহাম্মদ উবাইদ হুসাইন আল সামি।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসরের এ পর্যায়ে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন আমি তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। জাওয়াদ সাবের মরক্কো থেকে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাফিজুর রহমান, রতন কুমার পাল, বিধান সেনাল ও নাজিমুদ্দিন, জাকির খান মিয়ানওয়ালি পাকিস্তান থেকে, বাংলাদেশের জামালপুর থেকে হারুন অর রশিদ এবং গাজীপুরের টঙ্গী থেকে ফিরোজ আলম।
অনুষ্ঠান শোনার পর কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আসরও শেষ করব একটি গান শুনিয়ে। গানের কথা লিখেছেন জাকির আবু জাফর, সুর করেছেন হাবিব মোস্তফা। মুখোশ মানুষ শিরোনামের গানটি গিয়েছেন আমিরুল মোমিনিন মানিক।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
চতুর্দিকে মুখোশ মানুষ, আসল ছলে নকল মানুষ। চতুর্দিকে মুখোশ মানুষ, আসল ছলে নকল মানুষ। সমাজ দেহে ভরা নায়ক রূপে খলনায়কের মিলন পরম্পরা, নায়ক রূপে খলনায়কের মিলন পরম্পরা। সুরের বিনয় বিশ্বের বাসি, ভালোর বুকে মন্দ প্রেমে দেহে নৃশংসতা, ভালোবাসায় দ্বন্দ্ব। ও সুরের বিনয় বিশ্বের বাসি, ভালোর বুকে মন্দ প্রেমে দেহে নৃশংসতা, ভালোবাসায় দ্বন্দ্ব। সুখের নামে দুঃখ ব্যথায় মানব হৃদয় ভরা, নায়ক রূপে খলনায়কের মিলন পরম্পরা, নায়ক রূপে খলনায়কের মিলন পরম্পরা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা শ্রোতা বন্ধুরা, একুশ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। অর্থনৈতিক বিপর্যস্তের প্রভাবে বেড়েছে নারী নির্যাতন, দৈনিক ইত্তেফাক। মিরপুরের তালতলা বস্তিতে ভয়াবহ আগুন, যুগান্তর। মানব জমিনের শিরোনাম। ত্রিশ বছরে মানব উন্নয়ন সূচকে 60% এগিয়েছে বাংলাদেশ। দুটি মহাদুর্যোগের মধ্যে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন। এই জনপদ যতদিন, বঙ্গবন্ধু ও হাসিনা লিগেসি ততদিন। কাদের, দৈনিক কালের কণ্ঠ। অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ চায় গোটা জাতি, ফখরুল। বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠের খবর। ঝুঁকিপূর্ণ ঢাকার বাতাস, সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কৃষি আন্দোলন ইস্যু, সংবিধানের পরিপন্থী ব্যবস্থার দিকে কেন্দ্রীয় সরকার, আনন্দবাজার পত্রিকা। রিলে অনশনে কৃষকরা, পরবর্তী বৈঠকের জন্য দিনক্ষণ জানতে চাইল কেন্দ্র আজকাল। ফের গণধর্ষণ দিল্লিতে, অভিজাত এলাকায় এক কিশোর সহ চারজনের লালসার শিকার নাবালিকা। সংবাদ প্রতিদিন। শিরোনামের পরে আবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নতুন নির্বাচনের দাবিতে 30 ডিসেম্বর বিএনপি বিক্ষোভ করবে। প্রশ্ন হচ্ছে, এমন বিক্ষোভ কর্মসূচি রাজনীতিতে কি প্রভাব ফেলবে?
আপনাকে ধন্যবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 30 ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচির যে ঘোষণা দিয়েছেন, সেটি একটি রাজনৈতিক প্রক্রিয়া এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি। এখানে ইন্টারেস্টিং বিষয় যেটি, সেটি হচ্ছে যে তারা নতুন নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ করবে। সঙ্গত কারণেই প্রশ্ন আসছে যে এই বিক্ষোভ কর্মসূচি জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলবে। আর একটু ভেতরে গিয়ে যদি বলি, তাহলে প্রশ্ন আসবে যে এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে বিএনপি তার দাবি আদায় কতটা করতে পারবে। বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলনের মাঠে তেমন কোনো সক্রিয় কিছু করেছে বলে আমার জানা নেই, এবং তারা অনেক আন্দোলন করতে চাইলেও বর্তমান বাস্তবতায় সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে 30 ডিসেম্বরের এই কর্মসূচি আমি মনে করি তাদের সাংগঠনিক তৎপরতায় একটা নাড়া দেবে। আর এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে নির্বাচনের দাবি আদায় হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। তবে সরকার কিভাবে রিয়্যাক্ট করে তার উপর অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ সরকার যদি অনেক বেশি মারমুখী হয়ে ওঠে, বিক্ষোভ কর্মসূচি দমন করতে যায়, তাহলে বিএনপিকে হয়তো অ্যাডভান্স ধাপের কর্মসূচি নিতে হবে। তবে নির্বাচনের দাবি আদায়ের জন্য যে বিএনপি একটা কর্মসূচি দিয়েছে, এটি নড়ে চড়ে বসার মতো একটা খবর বটে।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, কিন্তু পাক প্রধানমন্ত্রী ইমরান খান তা নাকচ করে চলেছেন। খবরটি আন্তর্জাতিক মিডিয়াতে বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ কি?
জি, পাকিস্তান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে বেশ কিছু গণমাধ্যমে গত কয়েকদিন ধরে খবর বের হয়েছে, এবং এই খবরের গুরুত্বটা যেখানে সেটা হচ্ছে এই যে পাকিস্তান প্রকৃতপক্ষে মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ। প্রভাবশালী হওয়ার যতগুলো কারণ, তার একটি বড় কারণ হচ্ছে যে সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সাথে পাকিস্তানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাশাপাশি কৌশলগত অবস্থানে পাকিস্তানের একটা গুরুত্ব রয়েছে। এছাড়া পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, বেশ শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে দেশটির। এছাড়া আরব ইসরায়েল যুদ্ধ বা ইসরায়েল ইস্যুতে পাকিস্তানের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ ছিল। ওআইসির বিভিন্ন সম্মেলনেও পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এ সমস্ত দেশে সামরিক বাহিনীতে পাকিস্তানের লোকজন আছে বলে আমরা খবর পাই। সবকিছু মিলে আরব বিশ্বে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। পাশাপাশি ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হচ্ছে পাকিস্তান। এ অবস্থায় যদি পাকিস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, তাহলে তার আগের অবস্থান থেকে একেবারে ইউটার্ন হবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সম্ভবত পাকিস্তান এই কাজ করবে না, আর যদি করে তাহলে সেটি হবে এই কারণে যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে 40 লাখের বেশি পাকিস্তানি নাগরিক কর্মরত রয়েছে। এই যে বিশাল জনশক্তি, তাদের কাছ থেকে যে বিরাট অঙ্কের রেমিটেন্স আসে, সেটি কিন্তু পাকিস্তানের অর্থনীতি টিকিয়ে থাকার জন্য একটা বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। এসব কারণে হয়তো চাপের মুখে করবে হয়তোবা, তবে পাকিস্তানের জনমত কিন্তু প্রবলভাবে ইসরায়েল বিরোধী, সে বিষয়টিও পাকিস্তান সরকারকে মাথায় রাখতে হচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তান কি করবে সেটা সময় বলে দেবে। তবে ইমরান খানের জন্য যে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সে কথা বাস্তব।
তো জনাব শাহজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পাঞ্জাবে প্রচুর গ্রেনেড সহ পাক ড্রোনকে গুলি করে নামালো নিরাপত্তা বাহিনী। দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, পাঞ্জাবের গুরুদাসপুরে সোমবার পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামালো নিরাপত্তা বাহিনী। সেই ড্রোন থেকে 11টি উন্নত মানের হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে বলে পাঞ্জাব পুলিশ সূত্রের খবর। গ্রেনেডের ধরন দেখে সন্দেহ করা হচ্ছে সেগুলো পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। পাঞ্জাব পুলিশের এক শীর্ষ কর্তার দাবি, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই পাচার কাজ চালাচ্ছে জঙ্গিরা। এই ঘটনার পরপরই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ায় বিএসএফ। রিলে অনশনে কৃষকরা, পরবর্তী বৈঠকের জন্য দিনক্ষণ জানতে চাইল কেন্দ্র। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, সোমবার থেকে শুরু হয়ে গেল কৃষকদের রিলে অনশন, অনির্দিষ্টকালের জন্য চলবে। কৃষকদের দাবি, নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। বারবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসলেও রফা সূত্র মেলেনি। রোববার 40 জন কৃষক নেতাকে চিঠি লেখেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগরওয়াল। তারা আলোচনায় বসতে চান। এদিকে কৃষকরা অনড়। তারা স্থির করেছেন 27 ডিসেম্বর প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সময় তারা থালা বাজাবেন। দেশবাসীকেও তাঁদের প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন কৃষকরা। অনশনের পাশাপাশি আগামী দিনে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিও পালন করবে কৃষক সংগঠনগুলো। আর দৈনিক আনন্দবাজার পত্রিকায় অর্থনীতিবিদ অমিত ভাদুড়ি বলেছেন, সংবিধানের পরিপন্থী ব্যবস্থা কৃষি আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিচারের ভারও আদালতের বদলে নিজেদের হাতে নিতে চাইছে। ফের গণধর্ষণ দিল্লিতে। অভিজাত এলাকায় এক কিশোর সহ 4 জনের লালসার শিকার নাবালিকা। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, আরও একবার ভয়াবহ গণধর্ষণের সাক্ষী রইল দিল্লি। রাজধানীর অভিজাত এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল এক কিশোর সহ চারজনের বিরুদ্ধে। এরই মধ্যে নাবালিকার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। যাওয়ার আগে সংক্ষিপ্ত সংবাদ। সৌদি আরবের বিশিষ্ট আলেম শহীদ শেখ নিমর বাকির আন নিমরের ছেলে শেখ হুসেন নিমরকে গ্রেপ্তার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। নিউজ পোর্টাল নাবা জানিয়েছে, শেখ হুসেন নিমরকে দুদিন আগে সৌদি আরবের পূর্বাঞ্চল কাতিফ শহরের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার ভাগ্যে কী ঘটেছে তা কেউ জানে না। মার্কিন নৌবাহিনী গত বৃহস্পতিবার যে কৌশল প্রকাশ করেছে তাতে দেশটির নৌবাহিনী, মেরিন কোর এবং উপকূল রক্ষী বাহিনীর প্রধান চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও রাশিয়াকে আমেরিকার শত্রু হিসেবে আখ্যায়িত করে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের অপমৃত্যু ঠেকানো এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। একজন রুশ সিনেটর এ মন্তব্য করে বলেছেন, আসন্ন বাইডেন প্রশাসনে স্থান করে নেওয়ার চেষ্টা করছেন পম্পিও। সব মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব। কারাবাক অঞ্চলে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে মারা গেছে আর্মেনিয়ার 14,000 সেনা, আহত 22,500। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্রিটেনের করোনা ভাইরাসের নতুন প্রজাতি। বাংলাদেশে ভ্যাকসিন আসছে জানুয়ারিতে এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার খবর আবারও নাকচ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.